বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এবার পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত ও তর্জমা। সূরা নিসার 75 ও 76 নম্বর আয়াত তেলাওয়াত করছেন কারি আলী পারহেজগার।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَمَا لَكُمْ لَا تُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ وَالْوِلْدَانِ الَّذِينَ يَقُولُونَ رَبَّنَا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم। তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে এবং অসহায় নরনারী ও শিশুদের জন্য সংগ্রাম করবে না, যারা দুর্বলতার কারণে নির্যাতিত হচ্ছে? তারা ফরিয়াদ করছে, হে আমাদের রব, অত্যাচারীদের এই জনপদ থেকে আমাদের বের করে নিয়ে যাও এবং তোমার পক্ষ থেকে কাউকে আমাদের বন্ধু, অভিভাবক ও সাহায্যকারী তৈরি করে দাও। যারা ইমানের পথ অবলম্বন করেছে তারা আল্লাহর পথে সংগ্রাম করে এবং যারা অবিশ্বাসী তারা তাগুতের পথে সংগ্রাম করে। সুতরাং শয়তানের সহযোগীদের সাথে সংগ্রাম করো এবং নিশ্চিত জেনে রাখো শয়তানের কৌশল আসলে নিতান্তই দুর্বল। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থ সহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এ অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত এবং মধ্যপ্রাচ্য সহ সমগ্র বিশ্বে। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এরপর শুনবেন গুরুত্বপূর্ণ সংবাদের বিশ্লেষণ নিয়ে প্রতিবেদন। শ্রোতা বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তাঁরা জানেন সংবাদ পরিবেশনায় আমরা নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের খবরাখবরের পাশাপাশি বিশ্বের মজলুম জনগোষ্ঠীর খবরকেও আমরা গুরুত্বের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাকহীনদের কণ্ঠস্বর। যারা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বের এই নিপীড়িত কণ্ঠস্বর শুনতে চান তারা রেডিও তেহরানের সামাজিক মাধ্যমেও যুক্ত হতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন persetoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/persetodaybangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরানস্যাট বা বাদর 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই মেইলে রেডিও তেহরান 1982@gmail.com। সংবাদ বিশ্লেষণের পর গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আরেকবার জানিয়ে দেয়া হবে। তো এখন শোনা যাক সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে সশস্ত্র বাহিনীর শীর্ষ কমান্ডারদের সাক্ষাৎ, শত্রুর মোকাবেলায় প্রতি মুহূর্তে প্রস্তুত থাকার নির্দেশ। ইরানের কূটনৈতিক স্থাপনায় ইসরায়েলি হামলার ব্যাপারে জাতিসংঘের নিরাপত্তা ইরানকে প্রতিশোধমূলক হামলা চালাতে বাধ্য করেছে, বললেন পররাষ্ট্রমন্ত্রী। অধিকৃত পশ্চিম তীরের নূর শামস ক্যাম্পে ইসরায়েলি বাহিনীর ভয়াবহ হামলায় 14 ফিলিস্তিনির শাহাদাত, ধর্মঘট ডাকল প্রতিরোধ আন্দোলন হামাস। এবং উত্তর গাজার শিফা হাসপাতালের পর দক্ষিণ গাজার খান ইউনিসের নাসের হাসপাতালেও গণকবরের সন্ধান, 50 লাশ উদ্ধার, আরও লাশ থাকার শঙ্কা। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন। এবারে বিস্তারিত পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেই বলেছেন, আল্লাহর রহমতে ইরানের সশস্ত্র বাহিনী শক্তি ও দৃঢ়তার ক্ষেত্রে নিজেদের উত্তম অবস্থান এবং গোটা ইরানি জাতির প্রশংসনীয় ভাবমর্যাদা গোটা বিশ্বের সামনে তুলে ধরেছে। আন্তর্জাতিক অঙ্গনে ইরানি জাতির ইচ্ছাশক্তির বাস্তবায়নের প্রমাণ ফুটে উঠেছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর শীর্ষ কমান্ডারেরা আজ দুপুরে সর্বোচ্চ নেতার সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি একথা বলেন। এ সময় তিনি সাম্প্রতিক কয়েকটি ঘটনায় সশস্ত্র বাহিনীর সাফল্যের প্রশংসা করেন এবং তাদের চেষ্টা প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানান। ইরানের সর্বোচ্চ নেতা সেনাবাহিনী দিবস এবং ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অভিনন্দন জানিয়ে জোর দিয়ে বলেন, সশস্ত্র বাহিনীর সাম্প্রতিক সাফল্য গোটা বিশ্ববাসী বিশেষ করে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মনে ইরানের বিশাল অবস্থান ও মর্যাদাকে প্রতিষ্ঠিত করেছে। তিনি বলেন, কয়টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে এবং এর মধ্যে কয়টি লক্ষ্য বস্তুতে আঘাত হেনেছে তা মুখ্য বিষয় না, যদিও আমাদের প্রতিপক্ষ সেই বিষয়টির উপর জোর দিচ্ছে। মুখ্য বিষয় হল ইরানি জাতি ও সশস্ত্র বাহিনীর ইচ্ছাশক্তির বাস্তবায়ন এবং আন্তর্জাতিক অঙ্গনে তা প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের প্রতিপক্ষ এই কারণে ক্ষুব্ধ হয়েছে। সম্ভাব্য হুমকি মোকাবেলায় দেশের নির্বাহী সংস্থাগুলোর প্রস্তুতি মূল্যায়নের জন্য শনিবার ইরানের সিভিল ডিফেন্স সংস্থার স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি নিজেদের প্রস্তুতি ধরে রাখতে এবং তা উন্নত করার জন্য নির্বাহী সংস্থাগুলোর প্রতি স্থায়ী কমিটির জারি করা নির্দেশনাবলী বাস্তবায়নের তাগিদ দেন। শত্রুর সাইবার কার্যক্রম পর্যবেক্ষণ এবং পরবর্তী প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি নাগরিক প্রতিরক্ষা পরিকল্পনার জন্য প্রয়োজনীয় অর্থায়নের বিষয়টি এই বৈঠকে অনুমোদন করা হয়। ইরানের অবকাঠামো সম্প্রতি অসংখ্য সাইবার আক্রমণের শিকার হয়েছে। বিশেষ করে 2022 সালের সেপ্টেম্বরে দেশ জুড়ে বিদেশি সমর্থিত দাঙ্গা ছড়িয়ে পড়ার পর থেকে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কূটনৈতিক স্থাপনায় ইসরায়েলি হামলার ব্যাপারে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ নির্লিপ্ত থাকায় দখলদার ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা চালাতে বাধ্য হয়েছে ইরান। তিনি দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রী নালেদি পেন্ডোরের সঙ্গে এক ফোনালাপে এই কথা জানান। দামেস্কের ইরানি কনসুলেটে ইসরায়েলের 1 এপ্রিলের হামলার জবাবে 13 এপ্রিল রাতে ইরান ইসরায়েলের 2টি সামরিক ঘাঁটিতে শত শত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। ফোনালাপে আমির আবদুল্লাহিয়ান বলেন, হামলার পর ইরান আমেরিকা সহ আন্তর্জাতিক সমাজকে জানিয়ে দেয় যে যুদ্ধের বিস্তার ঘটানোর কোনো পরিকল্পনা তেহরানের নেই, তবে ইসরায়েল সরকার যদি ইরানের বিরুদ্ধে আবার কোনো ক্ষেপণাস্ত্র বা কোনো পদক্ষেপ নেয় তাহলে তাকে আরও কঠোর জবাব দেওয়া হবে।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/bn।
ফিরে আসি বিশ্ব সংবাদে। অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরের উত্তরাঞ্চলে অবস্থিত নূর শামস শরণার্থী শিবির দখল ও অবরুদ্ধ করে রাখার মধ্যে ইহুদিবাদী ইসরায়েলের হাতে অন্তত 14 জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন, যার মধ্যে 10 জন প্রতিরোধকামী যোদ্ধা রয়েছেন। শনিবার ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, এ পর্যন্ত নূর শামস শরণার্থী শিবির থেকে 14 জন শহীদের লাশ হাসপাতালে নেওয়া হয়েছে। ফিলিস্তিনি বার্তা সংস্থাগুলো জানিয়েছে, শরণার্থী শিবিরের আকাশে ইহুদিবাদীদের ড্রোন চক্কর দিচ্ছে এবং সেখানকার লোকজনের মধ্যে ভীতি ছড়াচ্ছে। এর পাশাপাশি শরণার্থী শিবির এলাকায় ইহুদিবাদী বাহিনীর সাজাযান মোতায়েন করা হয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় অন্তত 11 ব্যক্তি আহত হয়েছে, যার মধ্যে 7 জন গুলিবিদ্ধ হয়েছে। আহতদের মধ্যে 1 জন প্যারামেডিক রয়েছেন বলে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস অধিকৃত পশ্চিম তীরে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে। পশ্চিম তীরের নূর শামস শরণার্থী শিবিরে ইসরায়েলি বর্বর সামরিক বাহিনীর আগ্রাসনে অন্তত 14 ফিলিস্তিনি শহীদ হওয়ার পর এই ধর্মঘটের ডাক দিল সংগঠনটি। গাজাভিত্তিক প্রতিরোধকামী সংগঠনটি পশ্চিম তীরের সর্বস্তরের লোকজনকে রাস্তায় নেমে আসার এবং তুলকারাম শহরে মারাত্মক হামলার প্রতিশোধের জন্য ইহুদিবাদী বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে। হামাস এক বিবৃতিতে বলেছে, আমরা তুলকারামের মহান শহীদদের জন্য শোক প্রকাশ করছি, যারা দৃঢ়তার সাথে ইসরায়েলি দখলদার বাহিনীর মোকাবেলা করেছিল। আমরা নিশ্চিত করছি যে এই অপরাধযোগ্য দখলদার নেতানিয়াহু সরকারের জন্য নিরাপত্তা আনবে না। ইহুদিবাদী ইসরায়েলের ভয়াবহ বর্বরতার সাক্ষ্য বহন করছে পুরো গাজা উপত্যকা। মৃত্যুপুরীতে পরিণত হওয়া এই জনপদের খান ইউনুস শহরের নাসের হাসপাতালের চত্বরে ফিলিস্তিনের ডিফেন্স টিমের সদস্যরা একটি গণকবর সন্ধান পেয়েছেন। এরই মধ্যে সেখান থেকে 50টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে, যাদেরকে বর্বর ইহুদিবাদী সেনারা হত্যা করে তাদের এই অপরাধযোগ্য লুকানোর জন্য গণকবর দিয়েছে। এর আগে গাজার আশিফা হাসপাতাল হাসপাতাল চত্বরে একইভাবে গণকবরের সন্ধান পাওয়া গেছে। গাজার সিভিল ডিফেন্স শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, আমাদের টিমের সদস্যরা অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রেখেছেন। আশা করা যায় আগামী কয়েকদিনের ভেতরেই বাকি শহীদদের সন্ধান পাওয়া যাবে, যার সংখ্যা উল্লেখযোগ্য। ইসরায়েলের বর্বর সেনারা গাজার খান ইউনুস শহরের নাসির হাসপাতালে গত ফেব্রুয়ারি মাসে আগ্রাসন শুরু করে। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের পলিটব্যুরো প্রধান ইসমাইল হানিয়া আঙ্কারায় তুর্কি প্রেসিডেন্ট রজব তাইব এরদোগানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। হানিয়া শুক্রবার কাতারের রাজধানী দোহায় নিজ দপ্তরে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাসান ফিদানের সঙ্গে সাক্ষাৎ করেই আঙ্কারা ছুটে যান। সেখানে শনিবার এরদোগানের সঙ্গে তার প্রায় আড়াই ঘণ্টাব্যাপী বৈঠক হয়। তুর্কি গণমাধ্যমগুলো জানিয়েছে, বৈঠকে হানিয়া ও এরদোগান গাজায় ইসরায়েলি ভয়াবহ গণহত্যা বন্ধ এবং ওই উপত্যকায় ত্রাণ তৎপরতা জোরদার করার উপায় নিয়ে আলোচনা করেন। এ সময় এরদোগান দাবি করেন, তিনি ফিলিস্তিনি জনগণের দুর্দশার প্রতি আন্তর্জাতিক সমাজের দৃষ্টি আকর্ষণের জন্য নিরলসভাবে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, তার সরকার আমেরিকার সাথে সম্পর্ক পুনর্বিবেচনা করবে। ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণাঙ্গ সদস্য পদ দেওয়ার আবেদনে নিরাপত্তা পরিষদে আমেরিকা ভেটো দেওয়ার পর এই প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তিনি। মাহমুদ আব্বাস বলেন, আন্তর্জাতিক সমস্ত আইন লঙ্ঘন করে মার্কিন সরকার এই ভেটো দিয়েছে। শুক্রবার ওয়াশিংটন ফিলিস্তিনকে পূর্ণাঙ্গ সদস্য পদ দেওয়ার একটি খসড়া প্রস্তাব আটকে দেয়, কিন্তু ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণাঙ্গ সদস্য পদ দেওয়ার জন্য 193 সদস্যের জাতিসংঘ সাধারণ পরিষদ সুপারিশ করেছিল। ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস মার্কিন ভেটোকে অন্যায়, অনৈতিক এবং অন্যায্য বলে নিন্দা করেন। তিনি ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফাকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, এই পদক্ষেপ ফিলিস্তিনি জনগণের অধিকার, ইতিহাস, ভূমি এবং পবিত্র স্থানগুলোর বিরুদ্ধে একটি স্পষ্ট আগ্রাসন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের তেল পাইপলাইন ও টেলি যোগাযোগ কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা আরসালান রাহিমি বলেছেন, তারা যেসব সরঞ্জাম ব্যবহার করেন সেসবের 90% দেশের ভেতরে তৈরি হয়। দেশের বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক কোম্পানিগুলোই এসব সরঞ্জাম তৈরি করে থাকে। তিনি বলেন, 10% সরঞ্জাম দেশের বাইরে থেকে আনা হয়, কারণ ওইসব সরঞ্জাম তৈরির প্রযুক্তি এখন পর্যন্ত মাত্র কয়েকটি দেশের হাতে রয়েছে এবং ইরানি কোম্পানিগুলো এখন সেদিকে এগোচ্ছে। তারা ওই 10% সরঞ্জামও দেশে তৈরি করার জন্য কাজ চালিয়ে যাচ্ছে। সাম্প্রতিক দশকগুলোতে স্বাধীনচেতা দেশগুলোর ওপর চাপ সৃষ্টির হাতিয়ার হিসেবে অবৈধ অর্থনৈতিক নিষেধাজ্ঞাকে ব্যবহার করছে বলদর্পী দেশগুলো। 1990 দশকের শুরু থেকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন বিভিন্ন দেশ, বিশেষ করে ইরানের বিরুদ্ধে শত শত অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে। মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ ইহুদিবাদী ইসরায়েল, ইউক্রেন ও তাইওয়ানের জন্য বিশালাকৃতির $95 বিলিয়ন কথিত সহযোগিতা প্যাকেজ অনুমোদন করেছে। এর মধ্যে শুধুমাত্র ইহুদিবাদী ইসরায়েলের জন্য অনুমোদন দেওয়া হয়েছে $26 বিলিয়ন। প্রতিনিধি পরিষদের 311 সদস্য এ সংক্রান্ত বিলের পক্ষে এবং 112 জন বিপক্ষে ভোট দেন। এমন সময় ইসরায়েলের জন্য $26 বিলিয়ন প্যাকেজ অনুমোদন করা হল, যখন এই দখলদার সরকার গত 7 অক্টোবর থেকে গাজা উপত্যকার উপর ভয়াবহ গণহত্যা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলের জন্য পাশ হওয়া বিলের আওতায় দখলদার এই সরকারকে সামরিক সহায়তা, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ঢেলে সাজানো এবং কথিত মানবিক কার্যক্রমে সহায়তা করবে জো বাইডেন প্রশাসন। ইহুদিবাদী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার সরকারের জন্য তহবিল বরাদ্দ দেয় মার্কিন আইন প্রণেতাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। রাশিয়ার প্রেসিডেন্টের সরকারি দফতর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, রাশিয়ার আটক সম্পদ ইউক্রেনের কাছে হস্তান্তরের ব্যাপারে আমেরিকা যে সিদ্ধান্ত নিয়েছে তাকে বিনা জবাবে ছেড়ে দেওয়া হবে না। রাশিয়ার আটক সম্পদ ইউক্রেনের কাছে পাঠানো হবে বলে মার্কিন কংগ্রেস সবুজ সংকেত দেওয়ার পর শনিবার পেসকভ সাংবাদিকদের একথা বলেন। রাশিয়ার এই কর্মকর্তা বলেন, সত্যিই আমেরিকা যদি এমনটি করে থাকে তাহলে তাকে মূল্য দিতে হবে। তবে মস্কোর পক্ষ থেকে এ ব্যাপারে কি ধরনের জবাব হবে এবং কখন সেই জবাব দেয়া হবে তা সুস্পষ্ট করে বলা হয়নি। তিনি বলেছেন, সর্বোত্তম উপায়ে আমরা আমাদের স্বার্থ রক্ষা করব এবং সেভাবে জবাব দেব। আর এর সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইসরায়েলের প্রতি পশ্চিমা দেশগুলোর সমর্থনের অন্যতম প্রধান কারণ হল পশ্চিম এশিয়ায় অধিকৃত ফিলিস্তিনের কৌশলগত ভৌগোলিক অবস্থান। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন গাজী আব্দুর রশিদ।
ইহুদিবাদী ইসরায়েলের প্রতি পশ্চিমা দেশগুলোর সমর্থনের অন্যতম প্রধান কারণ হল পশ্চিম এশিয়ায় অধিকৃত ফিলিস্তিনের ভৌগোলিক অবস্থান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর অঞ্চল হিসেবে বিবেচিত হওয়ায়। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের অপরাধযোগ্য ৬ মাস অতিবাহিত হয়েছে এবং এখনও তেল আবিব শাসক গোষ্ঠী পশ্চিমা ও মার্কিনীদের অন্ধ সমর্থন নিয়ে গাজা এবং এর বাইরে তাদের অপরাধমূলক কর্মকাণ্ড অব্যাহত রেখেছে। ইতিহাসের দিকে দৃষ্টি দিলে এটা দেখা যায় যে ১৯৪৮ সালে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইসরায়েল রাষ্ট্র অবৈধভাবে প্রতিষ্ঠার পর থেকে পশ্চিমা দেশগুলো বিশেষ করে আমেরিকার সমর্থন পেয়ে আসছে। এই সমর্থন বহুকাল ধরে অব্যাহত রয়েছে এবং এর জন্যে বিভিন্ন কারণ উল্লেখ করা হয়েছে। ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের ঘোষণা অনুযায়ী ১৯৪৬ সাল থেকে ২০২৩ সালের মধ্যে ইসরায়েলকে দেয়া মোট মার্কিন সহায়তার পরিমাণ আনুমানিক ২৬০ বিলিয়ন ডলার। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ২০২১ অর্থ বছরে ইসরায়েলের জন্য ৩.৩ বিলিয়ন ডলার বিদেশি সামরিক আর্থিক সহায়তা দেওয়ার অনুরোধ করেছিল। এছাড়াও ওবামা প্রশাসনের সময় মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে তৃতীয় মেয়াদে ১০ বছরের সমঝোতা স্মারক স্বাক্ষর করেছিল, যার অধীনে ওয়াশিংটন ২০১৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত তেল আবিব সরকারকে ৩৮ বিলিয়ন ডলারের সামরিক আর্থিক সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছিল। ইরান ইরাক যুদ্ধের সময় ইরানের ইসলামী বিপ্লবী গার্ডের কমান্ডার মোহসেন রেজাই সম্প্রতি এক সাক্ষাৎকারে ইসরায়েলকে সমর্থন করার ক্ষেত্রে আধিপত্যবাদী সরকারগুলোর লক্ষ্য ও উদ্দেশ্যগুলো বিস্তারিতভাবে তুলে ধরেছেন। রেজাই মনে করেন যে পশ্চিমাদের প্রাথমিক লক্ষ্য হচ্ছে ইসলামের আদর্শকে মোকাবেলা করা, যার প্রধান লক্ষ্য হচ্ছে স্বৈরাচারের বিরোধিতা করা এবং নিপীড়িতদের সমর্থন করা। এ বিষয়ে পশ্চিমের নীতি পদ্ধতিকে হাতুড়ি ও কামারের নেহাই হিসেবে তুলনা করেছেন। তিনি ইসরায়েলকে হাতুড়ি হিসেবে এবং পশ্চিম এশিয়া অঞ্চলে পশ্চিমা অনুসারী সরকারগুলোকে নেহাই হিসেবে আখ্যা দিয়েছেন। উপনিবেশবাদী পশ্চিমাদের লক্ষ্য এই দুটি পদ্ধতির মাধ্যমে এই অঞ্চলে ইসলামী জাতিগুলোর প্রতিরোধকে নির্মূল করা। রেজাইয়ের মতে পশ্চিমাদের দ্বিতীয় লক্ষ্য হল পশ্চিম এশিয়া অঞ্চলে তেল সম্পদের উপর আধিপত্য প্রতিষ্ঠা করা। পাশ্চাত্যের নীতি হচ্ছে পশ্চিম এশিয়ায় ইসরায়েল টিকিয়ে রেখে এই অঞ্চলে চিরকাল অস্থিতিশীল ও অনিরাপদ করে রাখা, যাতে আঞ্চলিক দেশগুলোর উন্নয়ন ও শিল্পায়ন বাধাগ্রস্ত হয়। ইহুদিবাদী শাসক গোষ্ঠীর প্রতি পশ্চিমা সমর্থনের তৃতীয় উদ্দেশ্য হল পশ্চিম এশিয়ায় অধিকৃত ফিলিস্তিনের ভৌগোলিক অবস্থানকে কাজে লাগানো, যাতে এই অঞ্চলটি চীন এবং রাশিয়াকে নিয়ন্ত্রণ করার জন্য একটি যোগাযোগ সেতু হিসেবে কাজ করতে পারে এবং পশ্চিমা স্বার্থ সুরক্ষিত করার জন্য ইসরায়েল এই অঞ্চলে পশ্চিমের জন্য একটি সামরিক ও অর্থনৈতিক ঘাঁটি হিসাবে কাজ করতে পারে। এ প্রসঙ্গে ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী রবার্ট এফ কেনেডি জুনিয়রের মন্তব্যের একটি ভিডিও প্রকাশ করা হয়েছে, যেখানে তিনি ইসরায়েলের প্রতি মার্কিন ও পশ্চিমা সমর্থনের আসল উদ্দেশ্য প্রকাশ করে দিয়েছেন। ভিডিওতে কেনেডি বলেছেন, ইসরায়েল আমাদের জন্য একটি প্রতিরোধী দেয়াল, এটি মধ্যপ্রাচ্যে আমাদের একটি বিমান বাহী রণতরি থাকার মতো, এটি আমাদের অনেক পুরনো মিত্র। যদি ইসরায়েল না থাকে তাহলে রাশিয়া, চীন এবং ব্রিক্স দেশগুলো বিশ্বের তেলের বাজার ৯০% নিয়ন্ত্রণ করবে, আর এমনটি হলে এটি মার্কিন জাতীয় নিরাপত্তার জন্য চরম বিপর্যয়কর হবে।
শ্রোতা
শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের সর্বশেষ খবর সহ সকল বিষয়ে আপডেট পেতে যুক্ত হন আমাদের সোশ্যাল মিডিয়ায়। জানিয়ে দিচ্ছি আমাদের লিঙ্কগুলো। ওয়েবসাইট থেকে লাইভ শোনার লিঙ্ক firsttoday.ir/bn, ফেসবুক লাইভে আমাদের অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/firsttodaybangla, ইউটিউব চ্যানেল থেকে লাইভ শোনার লিঙ্ক www.youtube.com/firsttodaybn, আর্কাইভ থেকে শোনার লিঙ্ক firsttoday.ir/bn/radio/archive, আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক t.me/firsttodaybn। এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাত 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
শ্রোতা বন্ধুরা, এবারে আরও একটি খবর সহ বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো আরও একবার জানিয়ে দিচ্ছি। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে সশস্ত্র বাহিনীর শীর্ষ কমান্ডারদের সাক্ষাৎ, শত্রুর মোকাবেলায় প্রতি মুহূর্তে প্রস্তুত থাকার নির্দেশ। ইরানের কূটনৈতিক স্থাপনায় ইসরায়েলি হামলার ব্যাপারে জাতিসংঘের নিরাপত্তা ইরানকে প্রতিশোধমূলক হামলা চালাতে বাধ্য করেছে বলেন পররাষ্ট্রমন্ত্রী। অধিকৃত পশ্চিম তীরের নূর শামস ক্যাম্পে ইসরায়েলি বাহিনীর ভয়াবহ হামলায় 14 ফিলিস্তিনির শাহাদাত, ধর্মঘট ডাকল প্রতিরোধ আন্দোলন হামাস। উত্তর গাজার শিফা হাসপাতালের পর দক্ষিণ গাজার খান ইউনিসের নাসির হাসপাতালেও গণকবরের সন্ধান, 50 লাশ উদ্ধার, আরও লাশ থাকার শঙ্কা। এবারে আর একটি খবর। আমেরিকা ইউক্রেনের মাটিতে আরও সামরিক উপদেষ্টা পাঠানোর কথা বিবেচনা করছে। শনিবার মার্কিন ম্যাগাজিন পলিটিকোকে দেয়া এক সাক্ষাৎকারে পেন্টাগনের মুখপাত্র মেজর জেনারেল প্যাট রাইডার একথা বলেছেন। তিনি বলেন, এসব উপদেষ্টা ইউক্রেনে নন কম্ব্যাট রোল প্লে করবেন, অর্থাৎ তারা সরাসরি যুদ্ধে অংশ নেবেন না। শ্রোতা বন্ধুরা, এবারে চলুন আমাদের পরবর্তী অধিবেশনায় যাওয়া যাক।
শেষ ত্রাণকর্তা ইমাম মাহদী আলাইহিস সালাম।
শ্রোতা ভাই বোনেরা, ধারাবাহিক আলোচনা শেষ ত্রাণকর্তার এ সপ্তাহ পর্ব থেকে সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি।
যে প্রশ্ন অনেকের মনে উকি দেয় তা হল, ইমাম হাসান আসকারির পুত্র মাত্র 5 বছর বয়সে কিভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্থলাভিষিক্ত হতে পারেন এবং তিনি কিভাবে ইমামত তথা মুসলিম উম্মার নেতৃত্ব কাঁধে নেয়ার যোগ্য হতে পারেন। বিশেষ করে আব্বাসীয় শাসকরা যখন ইমাম মাহদিকে খুঁজে বেড়াচ্ছিল হত্যার জন্য এবং তিনি যখন জনগণের সঙ্গে সরাসরি দেখা সাক্ষাৎ করতে পারছিলেন না ও তাদের সঙ্গে সরাসরি কথা বলতে পারছিলেন না, তখন তিনি কিভাবে ইমাম হতে পারেন? পবিত্র কোরআন ও হাদিসে এসব প্রশ্নের জবাব রয়েছে। শৈশবেই যে জ্ঞান অর্জন ও ধর্মের উচ্চ পর্যায়ে পৌঁছা সম্ভব তা জ্ঞান ও বুদ্ধিবৃত্তিক যুক্তির আলোকে বোধগম্য। শৈশবেই অসাধারণ মেধার পরিচয় দিয়েছিলেন বিশ্বখ্যাত ইরানি চিকিৎসক, দার্শনিক, গণিতবিদ ও জ্যোতির্বিদ ইবনে সিনা। মাত্র 5 বছর বয়সে পবিত্র কোরআনের হাফেজ হয়েছেন ইরানের হুসাইন মোহাম্মদ তাবাতাবাই।
বিশ্বের বিভিন্ন অঞ্চলে পৃথিবীতে বিভিন্ন যুগে এমন অনেক ব্যক্তি জন্ম নিয়েছেন যারা শৈশবেই আধ্যাত্মিক ও ঐশী বা আসমানি নেতৃত্বের যোগ্যতা অর্জন করেছেন এবং তাঁদের ছিল চিন্তাগত পরিপক্কতা ও ব্যাপক মানসিক শক্তি। এমন কম বয়স্ক ব্যক্তি মহান আল্লাহর পক্ষ থেকে আসমানি অনুপ্রেরণা, জ্ঞান ও প্রজ্ঞা বা হেকমাতেরও অধিকারী হয়েছেন। যেমন বিশ্বের সেরাচার নবীর অন্যতম হযরত ঈসা আলাইহিসসালাম শৈশবেই নবুয়াত লাভ করেছিলেন। তিনি নবজাতক ও দোলনায় থাকা অবস্থায় মানুষের সঙ্গে কথা বলেছেন। সূরা মারিয়ামের 30 নম্বর আয়াতে বলা হয়েছে, শিশু তথা নবজাতক ঈসা বলল, আমি আল্লাহর দাস, তিনি আমাকে আসমানি কিতাব দিয়েছেন এবং আমাকে নবী বা খোদাই বার্তা বাহক করেছেন। একই সূরার 12 নম্বর আয়াতের বক্তব্য অনুযায়ী হযরত ইয়াহিয়া নবী ও শৈশবেই নবুয়াত লাভ করেছিলেন। ওই আয়াতে বলা হয়েছে, হে ইয়াহিয়া, আল্লাহর কিতাবকে শক্তিমত্তার সঙ্গে আঁকড়ে ধরো এবং আমরা তাঁকে শৈশবেই নবুয়াতের ফরমান ও যথেষ্ট বুদ্ধিবৃত্তিক যোগ্যতা দান করেছি। এভাবে দেখা যায়, এই দুই মহান নবী শৈশবেই ধর্মীয় শিক্ষা ও খোদাই বিধি বিধান প্রচারের যোগ্যতা অর্জন করেছিলেন।
প্রতিশ্রুত শেষ ত্রাণকর্তার কথা বলে সব ধর্ম। ইসলাম বলে, মানবজাতির শেষ ত্রাণকর্তা হলেন ইমাম মাহদি আলাইহিসসালাম। বিস্তারিত জানতে শুনুন আমাদের ধারাবাহিক আলোচনা শেষ ত্রাণকর্তা।
মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ও আলিহি ওয়াসাল্লামের উত্তরাধিকারীদের মধ্যেও ইমাম জাওয়াদ আলাইহিসসালাম ও ইমাম হাদি আলাইহিসসালাম প্রায় 8 বৎসর বয়সে গোটা মুসলিম জাতিকে নেতৃত্ব দেওয়ার তথা খোদাই ইমামতের গুরু দায়িত্ব পালনের যোগ্যতা অর্জন করেছিলেন। ইমাম জাওয়াদ আলাইহিসসালাম যখন এত কম বয়সে তথা শৈশবেই এমন উচ্চ আসমানি পদে অভিষিক্ত হন, তখন বিপুল সংখ্যক মানুষ ও আলেম হয়েছিলেন মহাবিস্মিত। এমনকি আহলে বাইতের অনুরাগীদেরও অনেকেই সন্দেহের শিকার হন। পরে আব্বাসীয় খলিফা মামুন কয়েকটি জ্ঞানগত বিতর্কের আয়োজন করলে এই শিশু ইমাম খুব সহজেই আলেমদের অনেক কঠিন প্রশ্নের সঠিক ও যথাযথ উত্তর দেন। এভাবে তিনি তার জ্ঞানগত শ্রেষ্ঠত্ব প্রমাণ করেন। এছাড়াও তিনি এমন কিছু অলৌকিক ঘটনা বা কারামত দেখান যা দেখে সবাই নিশ্চিত হন যে এই শিশু মহান আল্লাহর বিশেষ অনুগ্রহের অধিকারী তথা ইমাম। অনেকটা একই ধরনের ঘটনা ঘটেছিল ইমাম হাদি আলাইহিসসালামের ক্ষেত্রেও, এবং তিনিও পিতার মতোই নিজের আধ্যাত্মিক ও জ্ঞানগত যোগ্যতা প্রমাণ করে সবার সন্দেহ দূর করেন। এই দুই ইমামেরই খোদাভীতি, নেতৃত্বের গুণ এবং অন্যান্য যোগ্যতা ছিল সন্দেহাতীত এবং সর্বোচ্চ পর্যায়ে।
সূরা আনআমের 124 নম্বর আয়াতের ভাষ্য অনুযায়ী, মহান আল্লাহ ভালোভাবে জানেন যে কার উপর রেসালাত বা নবুয়াতের তথা ঐশী নেতৃত্বের দায়িত্ব অর্পণ করতে হবে। তাই এটা স্পষ্ট, মাত্র 5 বছর বয়সে শেষ ত্রাণকর্তা ইমাম মাহদির এমামত তথা ঐশী নেতৃত্ব লাভের বিষয়টি অসম্ভব কোনো ব্যাপার নয়। ইমাম মাহদি আল ইসলাম শৈশবে ইমামতের মতো কঠিন দায়িত্ব পাওয়া সত্ত্বেও এই দায়িত্ব পালনে তিনি সক্ষম হন। বিশেষ করে তাঁর পিতা তথা 11তম ইমামের শাহাদতের পর যেসব বিভ্রান্তি ও বিভ্রান্ত ধারা গড়ে ওঠে, সেই সব ষড়যন্ত্রই বানচাল করতে সক্ষম হয়েছিলেন। অবশ্য সরাসরি জনগণকে নেতৃত্ব দেয়া তার পক্ষে অন্যদের তুলনায় বেশি কঠিন হয়ে পড়ে, কারণ জনগণ সরাসরি ইমাম মাহদিকে দেখতে পাচ্ছেন না এবং সরাসরি তাঁর সঙ্গে কথাও বলতে পারছে না। এই সীমাবদ্ধতা সত্ত্বেও ইমাম মাহদি আল ইসলাম কোনো কোনো ব্যক্তি ও আলেমকে সাক্ষাৎ দিয়েছেন। তাঁর আসমানি অভিজাত্য ও উজ্জ্বল প্রজ্ঞাপূর্ণ বক্তব্য, অসাধারণ নৈতিক নানা গুণ এবং অলৌকিক নানা ঘটনা দেখে সৌভাগ্যবান ওই ব্যক্তি ও আলেমরা বুঝতে পারেন যে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইমাম মাহদির আগমনের সুসংবাদ দিয়েছিলেন, এ শিশি হচ্ছে সেই নুরানি মহাপুরুষ।
আবু সাইদ গানেম হিন্দি নামের এক ব্যক্তি ইমাম মাহদি আলাইহি সালামের সঙ্গে সাক্ষাৎ লাভের সৌভাগ্য অর্জন করেছিলেন এই মহান ইমামের শৈশবেই। আবু সাইদ ছিলেন বর্তমান পাক ভারত সীমান্ত সংলগ্ন অঞ্চলে অবস্থিত তৎকালীন কাশ্মীর রাজ্যের অধিবাসী।
এই ন মুসলিম আবু সাইদের বর্ণনা থেকে জানা যায়, তিনি যখন বাগদাদে পৌঁছেন তখন এক ব্যক্তি তাকে তাঁর হিন্দি নাম উচ্চারণ করে ডাক দেন এবং তাকে তাঁর কাঙ্ক্ষিত ইমামের সঙ্গে সাক্ষাতের সুযোগ দেওয়ার লক্ষ্যে ওই ব্যক্তির পেছনে পেছনে চলার আহ্বান জানান। আবু সাইদ অত্যন্ত খুশি মনে ওই ব্যক্তিকে অনুসরণ করে একটি ঘরে প্রবেশ করেন যেখানে বসেছিলেন শিশু ইমাম মাহদি আলাইহিসসালাম। ইমামের সম্ভ্রান্ত নুরানি ও অভিজাত্যময় চেহারা দেখে আবু সাইদ বিস্ময়ে অভিভূত হন। ইমাম অত্যন্ত দয়াত্র চিত্তে হিন্দি ভাষায় তাকে স্বাগত জানান এবং তার পরিবারের সব সদস্যের ও এমনকি কাশ্মীরে থাকা তার সব বন্ধুদেরও কুশল জিজ্ঞেস করেন। এছাড়াও শিশু ইমাম মাহদি আবু সাইদের জীবনে মহাপরিবর্তনের সেই সব ঘটনাগুলো বর্ণনা করেন। এরপর আবু সাইদ হজগামী যে কাফেলার সঙ্গী হয়েছিলেন সেই কাফেলার সঙ্গে হজে না যেতে তাকে পরামর্শ দেন ইমাম। তিনি আবু সাইদকে হজের পথ খরচ বাবদ কিছু অর্থ দেন। কিছু সময় পর খবর আসে যে হজযাত্রীদের ওই কাফেলাটি দুর্ঘটনার শিকার হয়ে ফিরে এসেছে। ইমামের শৈশবে এরকম অনেক অলৌকিক ও সাক্ষাৎ লাভের ঘটনা ঘটেছে যা তাঁর অনন্য দূরদৃষ্টি ও জ্ঞানের স্মারক।
শ্রোতা ভাই বোনেরা, মানব জাতির শেষ ত্রাণকর্তা সম্পর্কে আমরা আরো কথা বলব আগামী পর্বগুলোতে।
শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশন। এবারে যাওয়া যাক পরবর্তী আয়োজনে। আদর্শ জীবন যাপন।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানেই আছেন ভালো সুস্থ আছেন। আজকের এ আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি রেজওয়ান হোসেন।
আমরা জীবনযাপনের পদ্ধতি বিষয়ক ধারাবাহিক আদর্শ জীবনযাপন নিয়ে কথা বলছি। আমরা বলেছি মানসিক টেনশন, হতাশা, নৈরাশ্য থেকে মুক্ত থেকে আদর্শ জীবনযাপন করা যায় নিজেকে চেনার মধ্য দিয়ে। নিজেকে চেনার মধ্যেই রয়েছে শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকার নেপথ্য রহস্য। তারপর আসে মানুষের সাথে সম্পর্কের বিষয়টি। গত আসরেও আমরা বলেছি পবিত্র কোরআনে আল্লাহ মানুষের ভাষা বা বাক শক্তিকে বৃহৎ অর্থে কথোপকথনকে একটি গুরুত্বপূর্ণ সৃষ্টি বলে উল্লেখ করেছেন।
বিভিন্ন বর্ণনায় দেখা যাবে নবী রাসূলগণ শত্রু মিত্র নির্বিশেষে সকল মানুষের সঙ্গে সরাসরি কথা বলার মাধ্যমে সম্পর্ক গড়ে তুলেছেন। কুরআনে কারিমে কথা বলার শিষ্টাচার সম্পর্কে চমৎকার দিক নির্দেশনা দেওয়া হয়েছে। কোন পরিস্থিতিতে কিভাবে কথা বলতে হবে, সামাজিক বিশৃঙ্খলা পরিহার করার ক্ষেত্রে কখন কোন ভঙ্গিতে কথা বলা উচিত, সেসবের পরিমাণগত ও গুণগত অবস্থার উন্নয়ন ঘটানোর জন্য ঐশী গ্রন্থ আল কুরআন একটি সমৃদ্ধ ভাণ্ডার। আমরা গুরুত্বপূর্ণ এই বিষয়টি নিয়ে আজকের আসরে কিছু কথা বলার চেষ্টা করব। আপনারা আমাদের সাথে আছেন, যথারীতি এই প্রত্যাশা রইল।
একটি সম্পর্ক গড়ার পেছনে শুরুতেই যে বিষয়টি সামনে আসবে তা হলো যার সঙ্গে সম্পর্ক গড়া হবে তার মাঝে এক ধরনের প্রশান্তি ও নিরাপত্তার বার্তা প্রদান করা। হাতে হাত রেখে মাথা থেকে ক্যাপটা খুলে সুন্দর একটি হাসি দিয়ে পরস্পরের প্রতি দরুদ ও শুভেচ্ছা বার্তা বিনিময় করা বিভিন্ন সমাজে সম্পর্ক গড়ার প্রচলিত একটি রীতি। পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে প্রথমেই সালাম দেয়া এবং তারপর কথাবার্তা শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। এই সালামের অর্থ হল তোমার বা তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। এই একটি বাক্যেই শান্তি কামনা ও নিরাপত্তার বার্তা দেওয়া হয়ে যায়, পরস্পরের প্রতি এক ধরনের আন্তরিকতা এবং প্রীতির আদান প্রদান হয়ে যায়।
কুরআন মুমিনদের উদ্দেশ্যে বলেছে, কোনো বাড়িতে বা ঘরে ঢোকার সময় সেই ঘরের বাসিন্দাদের সালাম করতে হবে প্রথমেই। এটা তাদের প্রাথমিক একটা দায়িত্ব বলে কুরআন ঘোষণা করেছে। এই সালাম বাক্য বিনিময়ের মধ্য দিয়ে একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। পবিত্র কুরআনের সূরা আনামের 54 নম্বর আয়াতে রাসুলে খোদার উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন আদেশের সুরে বলেছেন, যখনই কোনো মুমিন তোমার কাছে আসে তুমি তাদের বলো সালামুন আলাইকুম। কোরআনের অপর একটি আয়াতে সালামকে বলা হয়েছে বেহেশতে মুমিনদের মধ্যকার প্রীতির আদান প্রদানের ক্ষেত্রে ব্যবহার্য একমাত্র শব্দ। সূরা ইউনিসের 10 নম্বর আয়াতেও বলা হয়েছে, পরস্পরের জন্য তাদের দোয়ার ভাষা হবে সালাম। অনেক আয়াতে বলা হয়েছে, মুমিনরা যখন মারা যায় তখন ফেরেশতারা তাদেরকে সালাম দেয়।
সম্পর্কের ক্ষেত্রে সালামের গুরুত্বের কথা বলছিলাম আমরা। কারো সঙ্গে দেখা হওয়া শুরুতেই সালাম দেয়া এবং কথাবার্তা কিংবা প্রয়োজনীয় কাজকর্ম সেরে নেয়ার পর আবারও সালাম দেওয়ার মধ্য দিয়ে একটা আন্তরিক পরিবেশ সৃষ্টি হয়। এই পরিবেশের বিস্তার ঘটলে পুরো সমাজের উপর তার সুশীতল একটা ছায়া পড়ে। এরকম ইতিবাচক একটা পরিবেশে মানুষ তার অভ্যন্তরে সুপ্ত মেধার বিকাশ ঘটাতে পারে এবং প্রতিভারও যথাযথ উন্নয়ন ঘটানোর চমৎকার পরিস্থিতি সৃষ্টি হয়। এর বাইরেও একটা আনন্দঘন সম্পর্ক তৈরির পাশাপাশি পরস্পরের প্রতি সেই সম্পর্কের প্রভাব যাতে পড়ে তার একটা সুন্দর ব্যবস্থার স্বার্থে সালামের জবাবের ব্যবস্থা করা হয়েছে।
যাকে সালাম দেওয়া হয় তার পক্ষ থেকেও সালাম প্রদানকারীর উদ্দেশ্যে দোয়া করা হয় যেন তার উপর শান্তি বর্ষিত হয়। সালাম বিনিময়ের ফলাফল দ্বারায় এই সম্পর্কটা এমন এক পরিপূর্ণ এবং সক্রিয় পরিবেশ সৃষ্টি করে যে পরিবেশটা সুস্থ, প্রকৃত এবং সহৃদয় হয়ে ওঠে। দুজনের মধ্যে মৌখিক সম্পর্কটাও বেশ আন্তরিক এবং প্রাণবন্ত হয়ে ওঠে। কথাবার্তাগুলো যেমন আনন্দময় হয়, তেমনি সময়টাও হয়ে ওঠে বেশ উপভোগ্য। পবিত্র কোরআনের অন্যত্র সালামের জবাব দেওয়ার গুরুত্ব তুলে ধরে বলা হয়েছে, আর যখনই কেউ মর্যাদা সহকারে তোমাকে সালাম করে, তখন তাকে তার চাইতে ভালো পদ্ধতিতে জবাব দাও, অথবা কমপক্ষে তেমনিভাবে। আল্লাহ সব জিনিসের হিসেব গ্রহণকারী।
তবে একটি কথা মনে রাখতে হবে, তা হলো এই কৌশল কেবলমাত্র সালাম দেয়া বা সালামের জবাব দেওয়ার মাঝেই সীমিত রাখলে চলবে না। দুজনের মধ্যে যোগাযোগ ও সম্পর্ক প্রতিষ্ঠার ক্ষেত্রে সবচেয়ে সুন্দর, শ্রদ্ধাপূর্ণ, আন্তরিক ভাব ও ভাষা প্রয়োগের মাধ্যমে কথাবার্তা বলতে হবে। মুসলমানরা যদি শুধুমাত্র এই বিষয়টির উপর গুরুত্ব দিয়ে বাস্তবে তার যথাযথ প্রয়োগ করে, তাহলে ইসলামী সমাজে পারস্পরিক সম্পর্ক ও যোগাযোগের অবস্থাটা একটা অন্যরকম উচ্চ মর্যাদা লাভ করবে, তাতে কোনো সন্দেহ নেই।
যাই হোক শ্রোতা বন্ধুরা, হাতে আজ আর সময় নেই। যারা সঙ্গ দিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী আসরে ইনশাল্লাহ আবারও কথা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
শ্রোতা বন্ধুরা, এবারের পরিবেশনায় আপনাদের স্বাগত জানাচ্ছি। শ্রোতা বন্ধুরা, এবারে শুনুন আজকের অধিবেশনের সর্বশেষ আয়োজন।
ইরানি গল্প ও রূপকথা। শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানেই আছেন ভালো ও সুস্থ আছেন। ইতিপূর্বে আমরা বলেছিলাম মৌখিক সাহিত্য বলে যেসব সাহিত্য ইতিহাসে ধরা হয় সেগুলোর মধ্যে কবিতা যেমন আছে, তেমনি কিস্সা কাহিনী বর্ণনাও আছে। এগুলোর সবই ছিল মৌখিক। তবে মৌখিক এই সাহিত্যগুলোর একটা অনন্য বৈশিষ্ট্য ছিল, সেটা হলো আধুনিক কালের যেসব গল্প বা কথা কাহিনী আমরা লক্ষ্য করি, সেগুলো আঙ্গিকের দিক থেকে, বয়ন কৌশলের দিক থেকে, কিংবা দর্শন তত্ত্বের দিক থেকে, সর্বোপরি শৈলীগত দিক থেকে যে অনেক উন্নত, তাতে কোনো সন্দেহ নেই।
তবে বিশেষজ্ঞগণ বলছেন, জীবন সত্যের প্রকাশ কিংবা সমাজের ঐতিহাসিক চিত্র আধুনিক গল্পের তুলনায় প্রাচীন এই কথাশিল্পে অনেক বেশি ফুটে উঠেছে। এর কারণ হল আধুনিক কথাশিল্পে কল্পনার প্রাধান্য বেশি। জীবন বাস্তবতা থেকে কথাশিল্প কেন এভাবে ধীরে ধীরে কল্পনার রাজ্যে চলে গেল, তা হুট করে বলে ফেলা খুব কঠিন কাজ। ইতিহাসের নিরিখে তাকে দেখতে হবে, খুঁজে দেখতে হবে তার নেপথ্য কার্যকারণ। যাই হোক, যারা কথা সাহিত্য নিয়ে গবেষণা করেন বা করার ইচ্ছা রাখেন, তাদের উপরই এই দায়িত্বের কিছুটা ভার চাপিয়ে দিয়ে আমরা বরং গল্পের দিকে নজর দিই। আজ আমরা শুনব ইরানি জনগণের রূপকথার সংস্কৃতি সংকলন থেকে গৃহীত এবং পুনরুল্লিখিত একটি গল্প। আপনারা আমাদের সঙ্গ দিতে ভুলবেন না, যথারীতি এ প্রত্যাশাই রইল।
এক বৃদ্ধা মহিলার গল্প। তাঁর ছিল দুটি ছেলে সন্তান। এক ছেলে ছিল গ্রামের মাতবর বা নেতা গোছের, আরেক সন্তান ছিল বেশ লেখাপড়া জানা শিক্ষিত। এই ছেলের নাম ছিল বহলুল। এক রাতে হল কি, এক ব্যবসায়ী এসে বৃদ্ধার ঘরের দরজার কড়া নাড়ল। বৃদ্ধা দরজা খুলে দিল। ব্যবসায়ী বৃদ্ধাকে বলল, সালাম, আমি একজন ব্যবসায়ী, আমাকে তোমার ঘরে থাকতে দেবে? রাত হয়ে গেছে তো, থাকার কোনো জায়গাও নেই। বৃদ্ধা ব্যবসায়ীর অনুরোধ রাখল, তাকে ঘরে থাকতে অনুমতি দিল, বলল আসো, এই রাতে আর যাবে কোথায়। ব্যবসায়ী বুড়িকে ধন্যবাদ জানিয়ে ঘরে ঢুকল। একটু পরে ব্যবসায়ী বৃদ্ধাকে বলল, রাতের খাবার তো খাই নেই, খাবার দাবার কিছু আছে নাকি? থাকলে দাও, খাবো। বৃদ্ধা বলল, হ্যাঁ অবশ্যই আছে, অন্তত 10টা মুরগির ডিম আছে ঘরে। ব্যবসায়ী বলল, তাই নাকি? এক কাজ করো, তোমার যদি কোনো অসুবিধা না হয় তাহলে ডিমগুলো সব আমার জন্য ভাজি করে আনো।
বৃদ্ধা ব্যবসায়ীর কথা মতো 10টা ডিমই ভাজি করে নিয়ে এসে দস্তরখানে খেতে দিল। ব্যবসায়ী ডিমগুলো খেয়ে বলল, দাম কত হলো? বৃদ্ধা জবাব দিল, 10টা ডিমের দাম 1 রিয়াল, আর একটা রুটির দাম হলো 0.5 রিয়াল, সব মিলিয়ে দাম হয়েছে 1.5 রিয়াল। ব্যবসায়ী বলল, ঠিক আছে, যাবার সময় তোমার টাকা হিসেব করে দিয়ে যাব। সকালবেলা বৃদ্ধা ব্যবসায়ী লোকটির আগে ভাগেই ঘুম থেকে জেগে উঠে মরু প্রান্তের দিকে চলে গেল। ব্যবসায়ী লোকটার যখন ঘুম ভাঙল, দেখল বুড়ি ঘরে নেই। কিন্তু কি করা, তাকে তো যেতেই হবে। মনে মনে তাই বলল, পরের বছর যখন এখানে আবার আসব তখন বুড়ির টাকা মুনাফাসহ একসাথে দিয়ে যাব। এই বলে ব্যবসায়ী রওনা হয়ে গেল।
সত্যি সত্যি পরের বছর ব্যবসায়ী বুড়ির ঘরে ফিরে এলো। বুড়িকে দেখে সালাম দিয়ে বলল, হে বৃদ্ধা, গত বছর তুমি তো ঘরে ছিলে না, সেজন্য আমি তোমার ডিম রুটির দাম পরিশোধ করতে পারিনি। এখন তোমাকে আমি 1.5 রিয়ালের পরিবর্তে 10 রিয়াল দেব। বুড়ি 10 রিয়াল নিয়ে ভীষণ খুশি হয়ে গেল, তাড়াতাড়ি প্রতিবেশীর কাছে ছুটে গেল এবং সকল ঘটনা খুলে বলল। প্রতিবেশী বুড়ির সব কথা শুনে বলল, ও মা, ব্যবসায়ী লোকটা তো তোমাকে অনেক ঠকিয়েছে। ওই 10টা ডিম যদি তুমি মুরগির পাখার নিচে তা দেওয়াতে, তাহলে 10টি বাচ্চা ফুটত। এক বছরে ওই বাচ্চাগুলো বড় হতো, সেগুলো আবার ডিম দিত। ভাবতে পারো তোমার কি পরিমাণ লাভ হতো? আর এখন তুমি মাত্র 10 রিয়াল পেলে, এটা কোনো টাকা হলো? তুমি এক কাজ করো, এখানে সময় নষ্ট না করে তোমার মাতবর ছেলে আছে না, তার কাছে গিয়ে ঘটনা খুলে বলো।
বুড়ি তাই করল, তাড়াতাড়ি ছেলের কাছে গিয়ে ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ করল। মায়ের কথা শুনে ছেলে রেগে মেগে ব্যবসায়ীকে আটক করে কারাগারে বন্দি করে রাখল। বুড়ির অপর ছেলে শিক্ষিত ও ন্যায় বিচারক বহুলুল কোনো এক কাজে তার ভাইয়ের ওই কারাগার পরিদর্শনে গেল। সেখানে গিয়ে ব্যবসায়ীকে আটক দেখে জিজ্ঞাসা করল, তুমি আবার কি অন্যায় করেছ যে এই কারাগারে তোমাকে আটকে রাখা হলো? ব্যবসায়ী লোকটা পুরো ঘটনা বহলুলকে খুলে বলল। লোকটা যখন বৃদ্ধা মহিলার নাম ঠিকানা বলল, তখনই বহলুল বুঝতে পেরেছিল ওই মহিলা আর কেউ নয়, তাদেরই বৃদ্ধা মা। তাই বহলুল ব্যবসায়ীকে জিজ্ঞাসা করল, বৃদ্ধা মহিলা যেই 10টা ডিম তোমাকে দিয়েছিল, সেই ডিমগুলো কি রান্না করা ছিল নাকি কাঁচা, অর্থাৎ রান্না না করা ছিল?
ব্যবসায়ী লোকটা বলল, ডিমগুলো সব রান্না করা ছিল, আমি ক্ষুধার্ত ছিলাম তাই রান্না করা ডিমগুলো রুটিসহ আমাকে খেতে দেওয়া হয়েছিল। বহুলুল ব্যবসায়ীকে বলল, তোমার কথা যদি সত্যি হয়ে থাকে তাহলে তুমি নিশ্চিন্ত থাকতে পারো, তুমি অবশ্যই মুক্তি পাবে। ব ব্যবসায়ীকে মুক্তির আশ্বাস দিয়ে বহলুল সোজা চলে গেল তার মাতবর ভাইয়ের কাছে। গিয়ে ভাইকে বলল, আমাকে এক বস্তা গম দাও তো, গমের চাষ করব। মাতবর ভাই খুশি হয়ে বলল, তুমি গমের চাষ করতে চাও, খুব ভালো কথা, তোমাকে এক বস্তা না দুই বস্তা গম দিচ্ছি, যাও চাষ করো। বহলুল দুই বস্তা গম নিয়ে রওনা হলো বাড়ির দিকে। বাড়িতে গিয়ে মাকে বলল, আমাকে বড় বড় দুইটা পাতিল দাও তো মা। মা জিজ্ঞেস করল, বড় পাতিল দিয়ে কি করবি? বহলুল বলল, কাজ আছে, দুই বস্তা গম এনেছি, গমের চাষ করব। সেজন্য ভাবছি এগুলো ভালো করে সিদ্ধ করে জমিতে লাগাবো, সিদ্ধ করা গমের চারা অনেক বেশি সবুজ হবে।
এই বলে বহলুল বড় বড় দুইটা পাতিল চুলার উপর বসিয়ে দিল, পাতিলে পানি দিল, গমও ঢালল, গনগনে আগুনে সিদ্ধ হতে লাগলো গম। মা এই দৃশ্য দেখে তাড়াতাড়ি মাতবর ছেলের কাছে চলে গেল। ছেলেকে বলল, তোমার ভাই তো সত্যি সত্যি পাগল হয়ে গেছে, দুই বস্তা গম সিদ্ধ করছে চাষ করার জন্য, বলছে ওগুলো জমিতে লাগালে নাকি অনেক বেশি সবুজ হবে। আজগুবি সব কথা শুনে বৃদ্ধার মাতবর ছেলে ভাইয়ের কাছে ছুটে গেল। ভাইকে বলল, কি করছো তুমি এসব, সিদ্ধ গমের আবার চারা হয় নাকি? বহলুল জবাবে বলল, কেন হবে না, রান্না করা দশটা ডিম থেকে যদি মুরগির বাচ্চা হতে পারে তাহলে সিদ্ধ গম থেকে সবুজ চারা গজাবে না কেন? আমি চাচ্ছি জমিতে সিদ্ধ গম লাগাবো, সবুজ গমের চারায় চারায় ভরে যাবে আমার ক্ষেত খামার, আহা কি সুন্দর সবুজ, ভাবতেই চোখ জুড়িয়ে যায়, আর দেখলে তো কথাই নেই।
এসব কথা শুনে বুড়ির মাতবর ছেলের মুখে একেবারে কুলুপ লেগে গেল। সে বুঝতে পারল তার মাতবরিটা মহা অন্যায় ছিল, তাই আর দেরি না করে ব্যবসায়ী লোকটাকে মুক্তি দিয়ে দিল। ব্যবসায়ী মুক্তি পেয়ে ফিরে এলো বহলুলের কাছে। বহলুল তার মায়ের কাছ থেকে ব্যবসায়ীর দেওয়া 10 রিয়াল নিয়ে সদ্য কারামুক্ত ব্যবসায়ীকে ফেরত দিয়ে বলল, এই নাও, এটা তোমাকে যে অন্যায়ভাবে কারাবন্দী করা হয়েছে তার ক্ষতিপূরণ। ব্যবসায়ী লোকটি বহলুলকে মনে প্রাণে দোয়া করল, তারপর পাড়ি জমাল তার নিজ গন্তব্যের দিকে।
Thank you. Թեհրանն է խոսում։ Իրանի իսլամական հանրապետության հայերեն ռադիո ժամն եք լսում։